বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 31 ডিসেম্বর, ষোলো পৌষ এবং ফার্সি 10 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সিরিয়া তুরস্ক সম্পর্ক উন্নয়ন নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এরপর বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত নিয়ে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে, দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক আলোচনা, এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা, প্রান্তিক আয়োজনে রয়েছে ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সম্প্রতি মহাকাশে পাঠানো ইরানি স্যাটেলাইট খোয়াম অত্যন্ত মানসম্পন্ন ছবি পাঠাচ্ছে বলে জানালেন মহাকাশ সংস্থার মুখপাত্র দালিরিয়ান। সিরিয়ায় অবৈধভাবে স্থাপিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা, প্রবল বিস্ফোরণ, মার্কিন সেনাদের হতাহতের আশঙ্কা। বাংলাদেশে স্কুল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, শিশুদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলার আহ্বান। এবং বিশ্বের কোন শক্তি ভারতের এক ইঞ্চি ভূমিও দখল করতে পারবে না বলে প্রত্যয় জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেন দালিরিয়ান বলেছেন, ইরানের খোয়াম স্যাটেলাইট থেকে প্রাপ্ত নানা ছবি দেশের বিভিন্ন খাতের এ সংক্রান্ত চাহিদার অনেকটাই মেটাতে সক্ষম। বর্তমানে এই স্যাটেলাইট অত্যন্ত মানসম্পন্ন ছবি পাঠাচ্ছে। তিনি আরও বলেছেন, কৃষি, পরিবেশ, প্রকৃতি, পানি সম্পদ, খনিজ সম্পদ, সীমান্ত ও আকস্মিক দুর্যোগ বিষয়ক নানা তথ্য ও ছবি এই স্যাটেলাইট থেকে সংগ্রহ করা যাবে। এরই মধ্যে খোয়াম স্যাটেলাইট থেকে ইরানের বিভিন্ন আকর্ষণীয় স্থানের ছবি পাওয়া গেছে এবং এসব ছবির মান অত্যন্ত ভালো। ইরানের বিভিন্ন আকর্ষণীয় স্থানের স্যাটেলাইট ছবি সবার জন্য প্রকাশ করা হবে বলে জানান এই কর্মকর্তা। গত 9 আগস্ট কাজাকিস্তানের মহাকাশ কেন্দ্র থেকে ইরানের খোয়াম স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়। ওই স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর ইরান সরকার বলেছে তারা রাশিয়ার সহযোগিতায় খোয়াম স্যাটেলাইটের আরও 3টি ভার্সন তৈরি করবে। নতুন ভার্সনগুলোর নাম হবে খোয়াম 2, খোয়াম 3 এবং খোয়াম 4। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর যৌথ মহড়া অব্যাহত রয়েছে। আজ মহড়া চলাকালে ইরানের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর সাহায্যে কল্পিত শত্রুর বিভিন্ন ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। কৌশলগত হরমুজ প্রণালীর পূর্ব অংশ থেকে ভারত মহাসাগরের উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত বিশাল এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের এই যৌথ মহড়া চলছে। জুলফিকার 1401 সাংকেতিক নামের এই মহড়া গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে। আজ মাজিদ নামের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত দক্ষতার সঙ্গে নিখুঁতভাবে কল্পিত শত্রুর ড্রোনগুলোতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে মহড়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এছাড়া আজ সেনাবাহিনীর কামান ইউনিট থেকে মুহুর্মুহু গোলা ছোড়া হয়েছে। ইরানের তৈরি বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হচ্ছে মাজিদ। এটি একটি ইলেকট্রো অপটিক্যাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি 8 কিলোমিটার দূরে অবস্থানকারী লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে পারে। এতে রয়েছে দীর্ঘপাল্লার থার্মাল অপটিক্যাল ব্যবস্থা, এর সঙ্গে আর্টিলারি ফায়ার কন্ট্রোল ব্যবস্থার সমন্বয় সাধন করা হয়েছে। এছাড়া আজ ইরানের সেনাবাহিনীর পর্যবেক্ষণ ড্রোনগুলো মহড়াস্থলে সক্রিয় ছিল এবং এগুলো মহড়া অঞ্চল পর্যবেক্ষণ করে কন্ট্রোল রুমে গোয়েন্দা তথ্য ও ছবি পাঠিয়েছে। এছাড়া অ্যাটাক ড্রোনের সাহায্যে স্থলভাগে কল্পিত শত্রুর লক্ষ্যবস্তুতেও আজ হামলা চালানো হয়েছে। ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের নবনিযুক্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি। তিনি বলেছেন, মিথ্যার উপর নির্ভরশীলতা ইহুদিবাদী সরকারের অস্থিমজ্জার সঙ্গে মিশে আছে। কানআনি তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, এই হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সেই পুরনো প্রধানমন্ত্রী যে কিনা নিজের পাশাপাশি এই অবৈধ সরকারের একটি পরিচয় খুঁজে পাওয়ার জন্য মিথ্যা তথ্য প্রমাণের আশ্রয় নেয়, আর এই কাজে ইরানের বিরুদ্ধে ভুয়া অভিযোগ উত্থাপন করা তার স্বভাবে পরিণত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার প্রথম মন্ত্রিসভা বৈঠকে আজ জোট সরকারের 3টি মিশনের কথা ঘোষণা করেন। এর প্রথমটি হচ্ছে তার ভাষায় ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেয়া। তিনি বলেন, তিনি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরোধী এবং এটি পুনর্বহাল রুদ্ধ করার সব চেষ্টা তিনি চালাবেন। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইরাজোর প্রদেশের একটি মার্কিন সামরিক ঘাঁটি ব্যাপকভাবে রকেট হামলার শিকার হয়েছে। ঘাঁটির আশপাশের এলাকা থেকে এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিকের আরবি বিভাগ জানিয়েছে, ঘাঁটিতে হামলার সময় বেশ কয়েকটি বড় শব্দ শোনা যায়। শুক্রবার শেষ বেলায় মার্কিন বাহিনী নিয়ন্ত্রিত আল ওমর তেলক্ষেত্রের কাছে এই হামলা হয়। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলার সময় সাইরেনের শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়। এছাড়া দখলদার মার্কিন বাহিনীর ঘাঁটি অভিমুখী সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়। হামলায় মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা উড়িয়ে দেয়নি সূত্রগুলো। হামলার পর মার্কিন গোয়েন্দা ড্রোন ও জঙ্গি বিমানগুলো ওই এলাকায় খুব নিচু দিয়ে উড়াউড়ি করতে থাকে। কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের শিশুদের আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের স্মার্ট বাংলাদেশের উপযোগী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের শিশুদের আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অন্যান্য বিষয়ে সরকার সাশ্রয়ী হলেও নতুন বই স্থাপনের বিষয়ে কোনো ছাড় দেয়নি। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রাক প্রাথমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শিশুদের হাতে নতুন বইও তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিশুদের স্মার্ট বাংলাদেশের উপযোগী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাঠ মুখস্থ করার পাশাপাশি মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের উপযুক্ত চিন্তার সুযোগ দিতে হবে। কে কি বিষয়ে নতুন কিছু করতে পারে সেটা দেখতে চাই। সবার জন্য নতুন নতুন জ্ঞান ও গবেষণার পথ উন্মুক্ত করার কথাও বলেন প্রধানমন্ত্রী।
অ্যাকচুয়ালি সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। কারণ স্মার্ট বাংলাদেশ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রত্যেকটা ছেলে মেয়ে, যেমন কম্পিউটার বা টেকনোলজি সবকিছু এখন থেকে শিখছে এবং আরো আগে যাবে। আমাদের পুরো জনগোষ্ঠীটাই হবে প্রযুক্তি জ্ঞানে স্মার্ট, এদিক থেকে পৃথিবীর থেকে পিছিয়ে থাকবে না।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, 2022 সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে 172 জন গেরিলা নিহত হয়েছে। এদের মধ্যে 42 জন বিদেশি রয়েছে। আজ কাশ্মীর পুলিশের ADGP বলেন, 2022 সালে শুধুমাত্র কাশ্মীর অঞ্চলেই মোট 93টি সফল এনকাউন্টার হয়েছে। এসব সংঘর্ষে মোট 172 জন সন্ত্রাসী নিহত হয়েছে, এর মধ্যে 42 জন বিদেশি সন্ত্রাসীও রয়েছে। ADGP বলেন, লস্করি তৈয়বা এবং TRF এর সর্বোচ্চ 108 জন সন্ত্রাসী নিহত হয়েছে। এরপর JEM এর 35 জন, HM এর 22 জন, আলবদরের 4 জন এবং AGUAH সংগঠনের 3 জন নিহত হয়েছে। কাশ্মীর জোনের ADGP বলেন, এবছর নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ গ্রহণের কারণে গত বছরের তুলনায় সন্ত্রাসবাদী সংগঠনের নতুন নিয়োগ 37% হ্রাস পেয়েছে। এবছর 74 জন সন্ত্রাসী লস্করে যোগ দিয়েছে, যাদের মধ্যে 65 জন নিহত হয়েছে। বিশ্বের কোন শক্তি ভারতের 1 ইঞ্চি ভূমিও দখল করতে পারবে না বলে প্রত্যয় জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ভারত চীন সীমান্ত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ ITBP জওয়ানরা সীমান্ত পাহারা দিচ্ছে, তারা থাকায় 1 ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেউ ভারতের 1 ইঞ্চি জমিও নিতে পারবে না। তিনি আজ শনিবার কর্ণাটকের বেঙ্গালুরুর দেবনাহল্লিতে ITBP-র নতুন ভবন উদ্বোধনকালে ওই মন্তব্য করেন। অমিত শাহ বলেন, ভারত চীন সীমান্ত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ ITBP জওয়ান পাহারা দিচ্ছে, তারা থাকায় 1 ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না। তার ওই মন্তব্য এমন সময় এলো যখন অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সম্প্রতি ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। অমিত শাহ বলেন, ITBP দেশের সবচেয়ে কঠিন এলাকায় কাজ করা নিরাপত্তা বাহিনী। -42 ডিগ্রি তাপমাত্রায় সীমান্ত পাহারা দিতে যে সংকল্প লাগে তা আমরা কল্পনাও করতে পারি না। ভারত চীন সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে এর আগে সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, 9 ডিসেম্বর PLA তাওয়াং সেক্টরে ইয়াংতাসে এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দখল করে একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সেনাবাহিনী দৃঢ়তার সাথে চীনের ওই প্রচেষ্টার মোকাবেলা করেছে। ওই সংঘর্ষে হাতাহাতির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনী সাহসিকতার সাথে PLA কে আমাদের ভূখণ্ড দখল করা থেকে বাধা দিয়েছে এবং তাদের ফিরে যেতে বাধ্য করেছে। এবার ভারত চীন সীমান্ত নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারত চীন সীমান্ত নিয়ে আমি মোটেও চিন্তিত নই, কেউ ভারতের 1 ইঞ্চি জমিও নিতে পারবে না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। তাইওয়ানের সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা থেকে বিরত থাকতে এবং স্বশাসিত এই দ্বীপের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বেইজিংয়ে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা সম্প্রতি তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করে যে সিদ্ধান্ত নিয়েছেন সে সম্পর্কে ওয়েবিনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, চীন নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তাগত স্বার্থ রক্ষা করার জন্য কঠোর পদক্ষেপ নিতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে। চীনা মুখপাত্র বলেন, বেইজিং সবসময় তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিরোধিতা করে এসেছে। ওয়াং ওয়েবিন বলেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করা থেকে বিরত থাকার এবং তাইপের সঙ্গে যে কোনো ধরনের সামরিক যোগাযোগ বন্ধ রাখার আহ্বান জানাচ্ছে। 2022 সালের শেষ দিনে আজ তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী দাবি করেছে, আজ সকাল 8টার দিকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। পিয়ংইয়ং এর দক্ষিণের নর্থ হোয়ানঘাই প্রদেশ থেকে এগুলো ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় উত্তর কোরিয়া ড্রোন উড়ানোর 5 দিনের মাথায় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটল। জয়েন্ট চিফ অব স্টাফ আরও বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 350 কিলোমিটার পর্যন্ত উড়েছে। এর আগে জাপানের কোস্টগার্ড বলেছে একটি ক্ষেপণাস্ত্র সাগরে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগের যে কোনো বছরের চেয়ে উত্তর কোরিয়া চলতি বছর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়া ও তুরস্কের সম্পর্কে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের নানা ইঙ্গিত দেখা দিয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
সিরিয়ার দৈনিক আল ওয়াতান জানিয়েছে, তুরস্ক সিরিয়া থেকে সব তুর্কি সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে। মস্কোয় রুশ, তুর্কি ও সিরীয় প্রতিরক্ষা মন্ত্রীদের সাম্প্রতিক বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়েছে বলে দৈনিকটি খবর দিয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় তুরস্ক ও সিরিয়ার গোয়েন্দা কর্তৃপক্ষ এর আগে বেশ কয়েকবার মস্কোয় বৈঠকে মিলিত হয়ে দ্বিপাক্ষিক বিরোধগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করেছেন। গত কয়েক মাসে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ঘনিষ্ঠ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রবন্ধ ও মতামতে এ অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি এবং নানা পরিবর্তনের আলোকে সিরিয়ার সঙ্গে বিরোধগুলো মিটিয়ে ফেলতে তুর্কি সরকারকে পরামর্শ দেওয়া হচ্ছিল। গত বুধবারে মস্কোয় সিরীয় ও তুর্কি কর্মকর্তাদের মধ্যে যে বৈঠক হয় তাতে সিরিয়ার কয়েকটি দাবি মেটানো সহ গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে সমঝোতা অর্জিত হয়েছে বলে আল ওয়াতান লিখেছে। বৈঠকে উপস্থিত ছিলেন তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার এবং তার সিরীয় ও রুশ সমকক্ষ তথা আলী মাহমুদ আব্বাস ও সের্গেই শৈগু। ওই আলোচনায় উভয় পক্ষ পিকেকে নামক সন্ত্রাসী কুর্দি গেরিলা গোষ্ঠীকে মার্কিন দাবার গুটি এবং ইহুদিবাদী ইসরায়েলকে সিরিয়া ও তুরস্ক উভয়ের জন্যই বড় হুমকি বলে উল্লেখ করেছে। আঙ্কারা ও দামেস্ক ইতিমধ্যে অর্জিত সমঝোতাগুলো বাস্তবায়নের বিষয়ে বিশেষ কমিটি গঠন এবং আগামীতে আরও বৈঠকে বসতে একমত হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সিরীয় সমকক্ষের বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেছে। এ বৈঠকের ফলে সন্ত্রাসবিরোধী লড়াই ও সিরিয়ার পরিস্থিতি, বিশেষ করে সিরিয়ায় শরণার্থীদের বিষয়ে পর্যালোচনা সহজ হবে বলে সিরিয়ার ওই দৈনিক উল্লেখ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে বলেছে, রুশ, তুর্কি ও সিরীয় প্রতিরক্ষা মন্ত্রীরা সিরিয়ার সংকট ও শরণার্থী সমস্যা এবং সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়ে কথা বলেছেন। পর্যবেক্ষকরা বলছেন, রুশ, সিরীয় ও তুর্কি প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে বৈঠক অব্যাহত থাকলে তা সিরিয়া সহ আশপাশের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। শ্রোতা বন্ধুরা, গতকাল আপনারা শুনেছেন বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। যেসব দেশে বাংলাদেশ জনশক্তি রপ্তানি করে সেসব দেশ অর্থনৈতিক সংকটে কর্মী নেওয়া বন্ধ বা কমিয়ে দিয়েছে। জনশক্তি রপ্তানি খাত নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো ধারাবাহিক প্রতিবেদনের আজকে শুনুন এর তৃতীয় ও শেষ পর্ব।
দিনে ঝরে গায়ের ঘাম, রাতে চোখের জল, ভবিষ্যতের স্বপ্নে ওরা বাড়ায় মনের বল। কাব্যিক দৃশ্যপটের এ মানুষগুলোই প্রবাসী, যাদের ঘামে শ্রমে আজ বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাধীন। কিন্তু দেশ স্বাধীনতার 51 বছর পরেও এই হতভাগা প্রবাসীরা স্বাধীনতার বিন্দুমাত্র স্বাদ পাননি। তাদের ঘাম ঝরানো রেমিটেন্স মাস শেষ হওয়া মাত্রই বাংলাদেশে পাঠিয়ে দেন তারা। বিশ্বব্যাংকের তথ্য মতে, রেমিটেন্স আয়ের প্রায় 63% ব্যয় হয় দৈনন্দিন খরচের খাতে। এতে ওই পরিবারগুলোর দারিদ্র দূর হয়। কিন্তু বাংলাদেশের প্রবাসীদের হয়রানির শিকার হয় শুরু থেকেই। বেসরকারি এজেন্সির দৌরাত্ম্য থেকেই ভোগান্তির উদ্ভব। এরপরে বিদেশ থেকে ফিরেও নানামুখী ভোগান্তিতে পড়েন রেমিটেন্সের যোদ্ধারা। মালয়েশিয়া প্রবাস বন্ধু সংগঠনের সভাপতি নাজমুল হুদা চৌধুরী রেডিও তেহরানকে বলেন, বাংলাদেশ বিমানবন্দরে সবচেয়ে বেশি হয়রানির শিকার হয় প্রবাসীরাই। পাসপোর্ট তৈরি থেকে শুরু হয় প্রবাসীদের হয়রানি।
বাহিরের দেশ থেকে যখন আমরা বিমানে উঠি, আমাদের লাইনে দাঁড়াতে হয় না, আমাদের কত সুন্দর সিস্টেমে আমাদের মাল বুকিং এ দেরি হয় না। কিন্তু বাংলাদেশে যখন আমরা নামি, তখন দেখা যায় যে আমরা প্রতিনিয়ত আমরা হয়রানির শিকার হচ্ছি।
এসব অভিযোগের বিষয়ে একমত পোষণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরার প্রেসিডেন্ট আবুল বাশার। রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যাদের শ্রমে ঘামে দেশের রিজার্ভ সুরক্ষিত, তাদের প্রাপ্য সম্মান দেওয়াটা এখন জাতি হিসেবে আমাদের দায়িত্ব।
তাদের সম্মান, তাদের এয়ারপোর্টে যে সম্মান পাওয়ার কথা সেই সম্মান পায় না, ইমিগ্রেশন যে সম্মান পাওয়ার কথা সেই সম্মান পায় না, তারা গ্রামীণ যে বলেন যেখানে বলেন তাদের অবদানই তো দেশ চলে। সেক্ষেত্রে ধরেন এই পর্যন্ত $45 বিলিয়ন হলো প্রবাসীদের পাঠানো টাকা। 500 বিলিয়ন বাদ দিলে বাংলাদেশে কিছু থাকে, তাকে এয়ারপোর্ট আসলে আসার সময় তাকে একটা সম্মান দেওয়া উচিত।
তবে বিমানবন্দরের যাত্রী সেবার ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে এখন উন্নত হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।
তো এখন আলহামদুলিল্লাহ আমাদের ট্রলি সমস্যাটা অনেক কম। কখনো কখনো অনেকগুলো ফ্লাইট যখন একসাথে আসে তখন অপেক্ষা করতে হয়।
এদিকে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানা রেডিও তেহরানকে বলেছেন, প্রবাসীরা নিজ পরিবারেও অনেক সময় শুধু অর্থ আয়ের মেশিনে পরিণত হচ্ছেন।
পরিকল্পনা করে একটা অ্যাকশনে চলে যাওয়া যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা যারা ফিরে আসছেন সফল হয়ে ফিরে আসুক, আর যারা ব্যর্থ হয়ে ফিরে আসুক সেই জায়গায় তার এই সোশ্যাল এবং ইকোনমিক এই ইয়েটা সাপোর্টটা খুবই জরুরি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন বিখ্যাত মনীষী গিয়াসউদ্দিন জামশিদ কাশানির জীবনী ও তার গবেষণা কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানেও আমরা জামশিদ কাশানির জীবনী নিয়ে আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
জ্ঞান গিয়াসউদ্দিন জামশিদ কাশানির যুগে জ্যোতির্বিদদের অনেকেই জ্যোতিষী চর্চা বা গণকবৃত্তির মতো কুসংস্কার চর্চায় লিপ্ত হলেও কাশানি এসব লাভজনক ও রমরমা ব্যবসা থেকে নিজেকে পুরোপুরি দূরে রেখেছিলেন। জ্যোতির্বিদ্যায় অনেক উদ্ভাবনের জনক ছিলেন গিয়াসউদ্দিন জামশিদ কাশানি। গ্রহ নক্ষত্র বিষয়ক নানা পরিমাপ, যেমন গ্রহ নক্ষত্রের অবস্থান, দ্রাঘিমা রেখা ও নিরক্ষরেখার মতো বিষয়গুলোর মাপ নেয়ার জন্য একটি বিশেষ যন্ত্র উদ্ভাবন করেছিলেন কাশানি। তিনি এই যন্ত্রের নাম দিয়েছিলেন তাবাকুল মানাতেক। এই যন্ত্র ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি নুজহাল হাদায়েক বা প্রফুল্লতার বাগান নামের একটি বই লেখেন। গবেষকরা এ ব্যাপারে একমত যে কেপলারের 200 বছর আগেই কাশানি চাঁদ ও বুধ গ্রহকে ডিম্বাকৃতির বলে উল্লেখ করেছিলেন।
মাত্র 42 বছরের জীবনে বিশ্বখ্যাত ইরানি বিজ্ঞানী গিয়াসউদ্দিন জামশিদ কাশানি বিশ্বকে দিয়ে গেছেন অনেক কিছু। তার সুল্লামুসামা বা আকাশের সিঁড়ি শীর্ষক বইটি এক অনন্য কৃতি। আরবিতে লেখা বিশ্বকোষ জাতীয় এ বইটি রিসালাতুল কামালিয়া নামেও পরিচিত। কাশানি বইটি লেখা শেষ করেন 809 হিজরিতে বা 1407 খ্রিস্টাব্দের 1 মার্চ। বলা হয় এ বইটি তিনি কামালউদ্দিন মাহমুদ নামের এক মন্ত্রীর নামে উৎসর্গ করেছিলেন। আকাশের সিঁড়ি শীর্ষক বইয়ের কাশানি পৃথিবী, চাঁদ ও সূর্যের ব্যাস সহ অন্য অনেক গ্রহ নক্ষত্রের নানা পরিমাপ এবং পৃথিবী থেকে সেগুলোর দূরত্ব সম্পর্কে আলোচনা করেছেন। আকাশে নানা গ্রহ নক্ষত্রের অবস্থান ও সেসবের নানা দিক নিয়ে যেসব মতপার্থক্য আছে তা দূর করার উদ্দেশ্যেই এই বইটি লেখার কথা উল্লেখ করেছেন জামশিদ কাশানি।
গিয়াসউদ্দিন জামশিদ কাশানির লেখা আরেকটি বিখ্যাত বই হল মুক্তাসার দার এলমে হায়াত, অর্থাৎ সংক্ষিপ্ত জ্যোতির্বিজ্ঞান। বইটি তিনি লিখেছিলেন ফার্সি ভাষায়। কাশানি এই বই লেখা শেষ করেন হিজরি 813 সালে বা তারও কিছু আগে। তিনি বইটি উৎসর্গ করেছিলেন মির্জা ইস্কান্দার বাহাদুর খানের নামে। ইনি ছিলেন ফার্স ও ইস্পাহানের শাসক। কাশানি এই বইয়ে চাঁদ ও সূর্য সহ নানা গ্রহ নক্ষত্রের গতিপথ নিয়ে আলোচনা করেছেন। জিজে খকানি বা খকানির সারণি কাশানির আরেকটি বিখ্যাত বইয়ের নাম। খাজা নাসিরউদ্দিন তুসির লেখা জিজে ইলখানি বা ইলখানির সারণি বইটিকে পরিপূর্ণতা দেওয়ার জন্য বইটি লিখেছিলেন তিনি। বইটি লেখা শেষ হয় হিজরি 816 সালে। কাশানি তার এই বইটি উৎসর্গ করেন সুলতান উলুগ বেগের নামে। খকানির সারণী লেখা হয়েছে ফার্সি ভাষায়। পঞ্জিকা, ত্রিকোণমিতি, গাণিতিক জ্যোতির্বিদ্যা এবং গ্রহ নক্ষত্রের নানা নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে 6 অধ্যায়ের এই বইটিতে। উলুগ বেগ এই বইটির ভিত্তিতে লিখেছিলেন নিজস্ব বই জিজে উলুগ বেগ। এই বইয়ে বিধৃত কাশানির গণনার পদ্ধতি পরবর্তীতে তার লেখা পাটিগণিত ও ত্রিকোণমিতির ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।
জ্যোতির্বিদ্যার জিজ বা সারণী নামের বইগুলোতে থাকত গ্রহ নক্ষত্র সহ মহাকাশের বস্তুগুলোর অবস্থান সম্পর্কিত নানা তথ্য, যেমন সূর্যোদয় ও সূর্যাস্ত এবং অন্যান্য গ্রহ নক্ষত্রের উদয় ও অস্ত যাওয়ার সময় সহ সেসবের স্থান ইত্যাদি সারণীর আকারে লেখা থাকত। এ ধরনের বইয়ের তথ্য উপাত্ত দিয়ে দিন ও রাতের সময় নির্ধারণ, পঞ্জিকা বা ক্যালেন্ডার তৈরি করা, গ্রহ নক্ষত্র সহ আকাশের নানা বস্তু পর্যবেক্ষণ করা হতো। এছাড়াও দিক নির্ণয়ের মতো মহাকাশ সম্পর্কিত নানা কাজ করা হতো জিজ দিয়ে। অতীতে প্রত্যেক বড় জ্যোতির্বিদ কিংবা প্রত্যেক বড় মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের থাকত জ্যোতির্বিদ্যার নিজস্ব সারণী এবং এভাবে অতীতের এ সংক্রান্ত সারণীগুলোকে সংশোধন করা হতো। এসব সারণীর কোনো কোনোটির নাম রাখা হতো রাজা বাদশাহ বা শাসকদের নামে। এইসব সারণীর কোনো কোনো কপি এখনো জাদুঘরগুলোতে দেখা যায়। এমনকি আধুনিক এই যুগেও এইসব প্রাচীন সারণীর মতো বই বা সারণী ব্যবহার করা হয় মহাকাশ এবং বিজ্ঞান সম্পর্কিত নানা তৎপরতায়। তবে বর্তমান যুগের এসব সারণী অনেক বেশি ত্রুটিমুক্ত।
মহাকাশ পর্যবেক্ষণ সামগ্রীর বর্ণনা সংক্রান্ত গবেষণাপত্র বা রিসালে দার শারহে আলাতে রাসাদ গিয়াসউদ্দিন জামশিদ কাশানির লেখা আরেকটি বিখ্যাত বই। বইটি তিনি লিখেছেন হিজরি 1816 সালে বা খ্রিস্টীয় 1416 সনের জানুয়ারি মাসে। ফার্সি ভাষায় লেখা এ বইটি তিনি উৎসর্গ করেছিলেন ইস্পাহানের শাসক সুলতান ইস্কান্দারের নামে। কাশানি বইটি সম্ভবত ইস্পাহানে লিখেছিলেন। এতে মহাকাশ পর্যবেক্ষণ সংক্রান্ত নিজের আবিষ্কৃত 8টি যন্ত্রের পরিচিতি, সেগুলো তৈরির পদ্ধতি ও ব্যবহার সম্পর্কে বর্ণনা দিয়েছেন তিনি। এই বইটির পর প্রায় একই সময়ে তথা 1416 খ্রিস্টাব্দের 10 ফেব্রুয়ারি কাশানি তার প্রফুল্লতার বাগান বা নুজহাল হাদায়েক নামের বইটি লেখা সম্পন্ন করেন। তিনি এই বইটিতেও নিজের আবিষ্কৃত মহাকাশ পর্যবেক্ষণ সংক্রান্ত কয়েকটি যন্ত্রের পরিচিতি এবং সেসব তৈরির পদ্ধতি তুলে ধরেন। কাশানি এ দুটি বইয়ের সংযোজনীতে মহাকাশ সংক্রান্ত কয়েকটি পরিমাপ ও পর্যবেক্ষণের ফলাফল তুলে ধরেন এবং চাঁদ ও বুধ গ্রহ যে ডিম্বাকৃতির তা উল্লেখ করেন।
কাশানি তার প্রফুল্লতার বাগান বা নুজহাল হাদায়েক নামের বইয়ে এলাকার পরিমাপক থালা বা তাবাকুল মানাতেক নামক যন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন। তার আবিষ্কৃত এই যন্ত্রের মাধ্যমে চাঁদ ও সূর্য এবং আরও 5টি গ্রহ নক্ষত্রের অবস্থান এবং পৃথিবী থেকে সেগুলোর দূরত্ব দেখানো যায়। এছাড়াও দেখানো যায় কখন চন্দ্র ও সূর্য গ্রহণ ঘটবে। বইটির শেষাংশে কাশানি তার আবিষ্কৃত যন্ত্র সংযোজক বোর্ড বা লৌহে এত্তেসালাত সম্পর্কে বর্ণনা দিয়েছেন। জামশিদ কাশানি গণিত বিষয়েও কয়েকটি অমর বই রেখে গেছেন। তিনি রিসালা আল মুহিত্তিয়া বা বৃত্তের পরিধি সম্পর্কে গবেষণাপত্র শীর্ষক বইটি লেখা সম্পন্ন করেন 1827 হিজরিতে। কাশানি আরবি ভাষায় এ বইটি লিখেছিলেন সমরকন্দে। অত্যন্ত মূল্যবান এ বইয়ে তিনি বৃত্তীয় পরিমাপ বিষয়ে কালোত্তীর্ণ নানা পদ্ধতি তুলে ধরেছেন।
শ্রোতা বন্ধুরা, জামশিদ কাশানির গবেষণাকর্ম নিয়ে ধারাবাহিক আলোচনার এখানেই শেষ হচ্ছে। আগামী আসরে আমরা ইরানের অন্য কোনো মনীষী সম্পর্কে আরো কথা বলব। আশা করছি তখনও আপনাদের সবার সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 31 ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিএনপি 130 দলীয় জোট করেও কিছুই করতে পারবে না। যুগান্তর। মানব জমিনের শিরোনাম। এক বছরে রিজার্ভ কমেছে $1,196,33,00,000। সরকার বিরোধী আন্দোলন, গণমিছিল থেকে এবার গণ অবস্থানের ডাক। প্রথম আলো। ইত্তেফাকের খবর, ভেজাল ওষুধে সাধারণ মানুষ ঠকছে। তৈরি পোশাক শিল্প রপ্তানি সাফল্যে যুদ্ধের ধাক্কা, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম। আপনার বাবা নাকের ডগা থেকে বিধায়ক তুলে এনেছি, উদ্ধব পুত্রকে খোঁচা বিজেপির ফড়নবিশের আনন্দবাজার পত্রিকা ছেলে কেমন আছে। পন্থের মাকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ প্রতিদিন। মায়ের শেষ কৃত্য সেরেই ভার্চুয়ালি অনুষ্ঠানে মোদী মমতা বললেন, আপনি বিশ্রাম করুন আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সরকার বিরোধী আন্দোলন গণমিছিল থেকে এবার গণ অবস্থানের ডাক, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, বিএনপির ডাকে ঢাকায় সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল শান্তিপূর্ণভাবে হয়েছে। এই গণমিছিল থেকে সব বিভাগীয় শহরে গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি সহ বিভিন্ন দলজোট। বিএনপি বলছে, সরকার হটানোর আন্দোলনের দ্বিতীয় ধাপের এই যুগপৎ গণ অবস্থান কর্মসূচি ক্ষমতাসীনদের বিরুদ্ধে তাদের দ্বিতীয় সতর্কবার্তা। গণতন্ত্র মঞ্চের সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের ঘণ্টা বেজে উঠেছে। আর মানবজমিনের খবরে লেখা হয়েছে, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাপ যেমন কিছুদিন পরপর চামড়া খোলস বদলায়, বিএনপির জোটও কিছুদিন পরপর খোলস।
ইত্তেফাকের খবর, চাঁপাই নবাবগঞ্জ দুই, নাচল, গোমস্তাপুর ও ভোলাহাট আসন থেকে সংসদ সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এদিকে জাতীয়ভাবে মাহির এমপি প্রার্থী হওয়ার খবরে ব্যাপক আলোচনা তৈরি হলেও স্থানীয় আওয়ামী লীগের নেতারা চান আসন্ন 1 ফেব্রুয়ারির উপনির্বাচনে দলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই মনোনয়ন দেয়া হোক। এবার এ বিষয়ে কথা বলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি। তিনি বলেছেন, মাহিয়া মাহি আওয়ামী লীগের এমপি হলে আমার কোনো মাথা ব্যথা নেই, এটি সম্পূর্ণ দলীয় বিষয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের সভানেত্রী, ওবায়দুল কাদের চাচা দলের সাধারণ সম্পাদক, তারা যা ভালো মনে করবেন সেই সিদ্ধান্তই নেবেন। গত বছরের শেষ দিকে মাহিয়া মাহিকে নিয়ে ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে মন্ত্রিত্ব হারান ডাক্তার মুরাদ হাসান এমপি। বিষয়টি নিয়ে সে সময় বেশ জল ঘোলা হয়েছে।
স্বাস্থ্য বিষয়ক একটি খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, নকল ভেজাল আর নিম্নমানের ওষুধে যশোরের সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। চিকিৎসক, ওষুধ কোম্পানি এবং ফার্মেসি মালিকদের যোগসাজশে এই অবস্থা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। চিরায়ত, ইউনানি, আয়ুর্বেদ ও হার্বাল কোম্পানির পাশাপাশি অ্যালোপ্যাথিক, চীন ও জিনজিরা কোম্পানির ওষুধে যশোরের বাজার সয়লাব। ওষুধ প্রশাসন অধিদপ্তর এসব অভিযোগ স্বীকার করলেও বাজার সয়লাবের অভিযোগ মানতে নারাজ।
নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বছর জুড়ে, সংসারের ব্যয় কমিয়ে টিকে থাকার চেষ্টা, ইত্তেফাকের এ শিরোনামের খবরে বলা হয়েছে, চাল থেকে ডাল, তেল, চিনি, এমনকি টুথপেস্ট, সাবান, কোন পণ্যটির দাম বাড়েনি? এর মধ্যে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে দ্বিগুণের বেশি, ফলে সংসারে ব্যয় কমিয়ে গত বছর টিকে থাকাটাই ছিল স্বল্প আয়ের মানুষের কাছে সবচেয়ে বড় বিষয়। পণ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় দেশে নতুন করে বিপদে পড়েছে 29% মানুষ। এত চাল দেশে প্রচুর পরিমাণে খাদ্যশস্যের মজুদ থাকা সত্ত্বেও এক শ্রেণীর ব্যবসায়ী অধিক মুনাফা লাভের লোভে বাজারে কারসাজি করছে।
এক বছরে রিজার্ভ কমেছে 1,196 কোটি 33 লাখ ডলার, এটি দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, ডলার সংকটে টালমাটাল অবস্থা বৈদেশিক মুদ্রার রিজার্ভে, রপ্তানি আয়ের সঙ্গে পাল্লা দিয়ে কমছে রেমিটেন্স। এতে আরও বেশি চাপ পড়েছে রিজার্ভে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 28 ডিসেম্বর দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে 3,383 কোটি 89 লাখ ডলার। এক বছর আগে একই দিন এর পরিমাণ ছিল 4,580 কোটি 22 লাখ ডলার। অর্থাৎ এক বছরে রিজার্ভ কমেছে 1,196 কোটি 33 লাখ ডলার।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে মমতাকে পরামর্শ দিলীপের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান বিতর্ক নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ চড়ছে। শুভেন্দু অধিকারীর পর এবার এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, যদিও পাল্টা বিজেপিকে দুষেছে তৃণমূল। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের আগে হাওড়া স্টেশনে বিজেপি এমপি বিধায়কদের জোর গলায় জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হন। শনিবার সকালে দিলীপ ঘোষ বলেন, আমাদের দেশে বন্দে মাতরম বলতে আইনি বাধা নেই, জয় শ্রীরামও বলতে বাধা নেই, উনি খেপে যাচ্ছেন কেন? আমাদের পেছনে তো রোজ জয় বাংলা বলছেন, আমরা কি খেপে যাই?
আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনা নেতা আদিত্য ঠাকরের আক্রমণের জবাব দিতে গিয়ে কার্যত বিধায়ক কেনাবেচার অভিযোগই স্বীকার করে নিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। গত জুন মাসে একনাথ শিন্ডের বিদ্রোহের জেরে শিবসেনার ভাঙন এবং আদিত্যের বাবা উদ্ভবের মুখ্যমন্ত্রিত্ব হারানোর প্রসঙ্গ তুলে ফড়নবীশের মন্তব্য, মনে রাখবেন আপনার বাবার নাকের ডগা থেকে 50 জন বিধায়ককে তুলে এনে আমরা সরকার গড়েছি।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত দুই আসরে আমরা আল্লাহর উপর ভরসা করার কারণে ইরানি যোদ্ধাদের মানসিক শক্তি ও প্রতিরোধ ক্ষমতা কিভাবে বেড়ে গিয়েছিল সে সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরেও আমরা একই বিষয়ে আরও খানিকটা আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী ইরানি যোদ্ধারা আল্লাহ তাআলার প্রতি গভীর ঈমান রাখতেন। আগ্রাসী ইরাকি বাহিনীর বেশিরভাগ সেনা অধিক অর্থ পাওয়ার লোভে কিংবা সাদ্দাম সরকারের ভয়ে যুদ্ধে এসেছিল, কিন্তু ইরানি যোদ্ধারা ইসলাম ও দেশরক্ষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিলেন। ইরাকি সেনারা যুদ্ধক্ষেত্রে নিহত বা আহত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যেতে পারত না। যতক্ষণ সুস্থ থাকত ততক্ষণ তাদের সেরকম ছুটি বা যুদ্ধের দায়িত্ব পালনে অব্যাহতি মিলত না, কিন্তু ইরানি যোদ্ধারা ইচ্ছে করলেই সাময়িক ছুটি কিংবা স্থায়ীভাবে যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারতেন।
এছাড়া স্বেচ্ছা সেবার ভিত্তিতে বেসামরিক ইরানি নাগরিকরা স্বল্প প্রশিক্ষণ নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন। এরকম যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে থাকার মেয়াদ ছিল 3 মাস। 3 মাস পর তাদের সবাই নিজ নিজ ঘরে ফেরার ক্ষেত্রে স্বাধীন ছিলেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই সুযোগ কাজে লাগিয়ে শতকরা মাত্র 30% ইরানি যোদ্ধা নিজেদের প্রত্যাহার করে নেন। বাকি 70% যোদ্ধা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ফ্রন্টেই ছিলেন। 3 মাস পরপর তারা নিজ ঘরবাড়ি ফিরে এসে কিছুদিন ছুটি কাটিয়ে আবার যুদ্ধক্ষেত্রে ফিরে যেতেন। কাজে দেখা যাচ্ছে ইরানের উপর ইরাকের চাপিয়ে দেয়া 8 বছরের যুদ্ধে দুই দেশের শিবিরের সার্বিক পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরানি যোদ্ধারা যখন স্বতঃস্ফূর্তভাবে রণাঙ্গনে যেতেন তখন ইরাকি সেনারা যুদ্ধে আসত বাধ্য হয়ে।
প্রাচ্য ও পাশ্চাত্যের পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা পাওয়া সত্ত্বেও ইরাকি সেনারা একের পর এক ফ্রন্টে ইরানি যোদ্ধাদের কাছে ধরাশায়ী হচ্ছিল। যুদ্ধের প্রথম বছরে ইরাকিরা অকস্মাত আগ্রাসন চালিয়ে ইরানের বেশ কিছু এলাকা দখল করে নিলেও দ্বিতীয় বছর থেকে যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানি যোদ্ধাদের হাতে চলে আসে। ইরানি সৈনিকেরা রাত্রিকালীন অভিযান চালিয়ে একের পর এক ইরাকি শিবিরকে নাস্তানাবুদ করতে থাকেন। যুদ্ধের দ্বিতীয় বছরে খুররাম শাহর পুনরুদ্ধার করার অভিযানে প্রায় 20,000 ইরাকি সেনা ইরানের হাতে বন্দী হয়। বাইতুল মুকাদ্দাস নামের 25 দিন ব্যাপী ওই অভিযানে হাজার হাজার ইরাকি সেনা হতাহত হয়।
ইরানি যোদ্ধারা মৃত্যুকে পরোয়া না করে অভিযান পরিচালনা কিংবা আত্মরক্ষা উভয় ক্ষেত্রে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। ফাতহুল মবিন অভিযানে ইরানের অল্প কিছু সেনা ইরাকের বিশাল বাহিনীর মোকাবেলা করেন। ওই অভিযান সম্পর্কে ইরানের হাতে আটক একজন ইরাকি সেনা বলেন, আমাদের সেনারা একটি পরীক্ষায় অবস্থান গ্রহণকারী ইরানের 8 যোদ্ধার সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়। আমাদের 6টি সেনাদল, যার প্রতিটিতে 100 করে সৈন্য ছিল, তারা ওই 8 ইরানি যোদ্ধার বিরুদ্ধে লড়াই করে, কিন্তু ওই 8 জন আমাদের 600 সেনার বিরুদ্ধে অদ্ভুত প্রতিরোধ গড়ে তোলে। আমরা ইরানি যোদ্ধাদের দিকে গ্রেনেড নিক্ষেপ করি, কিন্তু তারা আমাদেরই নিক্ষিপ্ত গ্রেনেড মাটি থেকে কুড়িয়ে আবার আমাদের দিকেই ছুড়ে মারে। এতে আমাদের বেশ কয়েকজন সেনা হতাহত হয়।
আটক ইরাকি সেনা আরো বলেন, এ অবস্থায় আমরা ইরানি যোদ্ধাদেরকে আর রক্তক্ষয় না করে আত্মসমর্পণ করার আহ্বান জানাই, কিন্তু তারা প্রতিরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে। ঠিক এ সময় আমাদের পক্ষে 2টি ট্যাঙ্ক এসে হাজির হয় এবং একটি ট্যাঙ্ক এগিয়ে গিয়ে পরিখার মধ্যে কামানের নল ঢুকিয়ে দেয়। ফলে ওই 8 ইরানি যোদ্ধার আত্মসমর্পণ করা ছাড়া উপায় থাকে না। তারা বাইরে বেরিয়ে এলে দেখা যায় তাদের একজন নিহত ও 3 জন আহত হয়েছে এবং বাকি 4 জন সুস্থ আছে। এভাবে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানি যোদ্ধারা বহুবার তাদের প্রতি আল্লাহর সাহায্য প্রত্যক্ষ করেছেন।
ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী রহমতুল্লাহ আলাই পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের দিনগুলোতে যে কথাগুলো বারবার বলতেন তা হচ্ছে, আল্লাহর শক্তি বড় কথা, আপনারা ইরানি যোদ্ধারা যা কিছুই করেন সেটা আল্লাহর শক্তিতেই করেন, আপনারা যে গুলিটি ছোড়েন সেটি আল্লাহর শক্তিতেই ছোড়া হয়। ইরাকের হাতে বন্দি ইরানি যোদ্ধারা বন্দি জীবনে আল্লাহর স্মরণের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করেন। এরকম একজন যোদ্ধা মুক্ত হয়ে দেশে ফেরার পর নিজের স্মৃতিকথায় লিখেছেন, কখনো কখনো মনে হতো আমি কোনো দিন ইরাকের কারাগার থেকে মুক্ত হব না। ওই কঠিন পরিস্থিতিতে আমরা নিজেদের অন্তরে বিশাল শূন্যতা অনুভব করতাম এবং সে শূন্যতা কেবল আল্লাহর স্মরণের মাধ্যমে পূর্ণ হতো।
এক পরিসংখ্যানে দেখা গেছে ইরাকি কারাগারে বন্দী শতকরা 90% ইরানি যোদ্ধা নির্যাতনের শিকার হয়েছেন এবং তাদের মধ্যে শতকরা 37% নির্যাতনের কারণে শারীরিক পঙ্গুত্ব বরণ করেছেন। এই একটি পরিসংখ্যানই বলে দেয় সাদ্দাম বাহিনীর সেনারা কতটা নৃশংসভাবে ইরানি বন্দীদের উপর নির্যাতন চালিয়েছে। এ সম্পর্কে একজন ইরানি যোদ্ধা তাঁর স্মৃতিকথায় লিখেছেন, আমাদের ওপর নির্যাতন চালানো ইরাকি কারারক্ষীদের বিনোদনে পরিণত হয়েছিল। তারা ভাঙা কাঁচের টুকরো উপর দিয়ে আমাদেরকে খালি পায়ে হেঁটে যেতে বাধ্য করত। একবার আমাদেরকে ভাঙা কাঁচের টুকরার উপর দিয়ে দৌড়াতে বাধ্য করা হয়। কাঁচের টুকরাগুলো পায়ের চামড়া ও গোস্ত ভেদ করে হাড়ে গিয়ে আঘাত করে। সে দৃশ্য এখন কল্পনা করতেও আমার গা শিউরে উঠে।
ওই কারাগার থেকে মুক্ত আরেক ইরানি যোদ্ধা বলেন, আমাদের দৌড় শেষ হওয়ার পর ওই রক্তাক্ত পায়ে আমাদেরকে রশিতে ঝুলিয়ে পেটানো হয়। তারা আমাদের কাছ থেকে তাদের চাহিদামতো তথ্য বের করার জন্য যে কোনো নির্যাতন করতে প্রস্তুত ছিল। আমার তখন একটি গোপন অভিযানের পরিকল্পনা জানা ছিল।
আমি আল্লাহর কাছে চাইতাম তিনি যেন আমাকে নির্যাতন সহ্য করে টিকে থাকার তৌফিক দেন এবং ইরাকিদের হাত থেকে আমাকে মুক্ত করার ব্যবস্থা করেন। এভাবে ইরানি যোদ্ধারা চরম দুঃসময়েও আল্লাহর উপর ভরসা করতে ও তাঁর সাহায্য চাইতে ভোলেননি।
তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ সম্পর্কে আরও কথা বলার চেষ্টা করব, সেই আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। সম্প্রতি মহাকাশে পাঠানো ইরানি স্যাটেলাইট খয়াম অত্যন্ত মানসম্মত ছবি পাঠাচ্ছে বলে জানালেন মহাকাশ সংস্থার মুখপাত্র দালিরিয়ান। সিরিয়ায় অবৈধভাবে স্থাপিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা, প্রবল বিস্ফোরণ, মার্কিন সেনাদের হতাহতের আশঙ্কা। বাংলাদেশে স্কুল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, শিশুদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে তোলার আহ্বান। এবং বিশ্বের কোনো শক্তি ভারতের 1 ইঞ্চি ভূমিও দখল করতে পারবে না বলে প্রত্যয় জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রোতাবন্ধুরা, এবার আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। তো আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।